নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাল দে নবী উম্মতের মায়াই, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাল দে নবী উম্মতের মায়াই। এই চাঁদে আখিরি নবীর উম্মতের দোয়া কবুল হবে, কবুল হওয়ার জন্য উসিলা হবে ইমাম হুসাইন কারবালার জমিনের শাহাদাত। তবে আমরা আখিরি নবীর উম্মতের পরিচয় যদি দিতে পারি আমাদের দোয়া কবুল হইতে কোনো সমস্যা হবে না। সাথে সাথে দোয়া কবুলের জন্য আরেকটা কাজ হলো আহলে বাইত কে ভালোবাসা দেওয়া, আওলাদে রাসূল কে ভালোবাসা দেওয়া। আওলাদে রাসূল কে ভালোবাসা যদি আপনারা দিতে পারেন, আপনাদের মনে যা আশা এর চেয়ে বেশি আপনারা পাবেন। আওলাদে রাসূলের ভালোবাসায় কিছু পাওয়া যায় এটার বাস্তবতায় গেলে একটুখানি ইরাক যেতে হবে। ইসলামের বহু ঘটনা ঘটেছে ইরাকের জমিনে, এত ঘটনা ইরাকে ঘটেছে, পৃথিবীর আর কোন দেশে ইসলামের এত ঘটনা ঘটে নাই। আজকে দোয়া কবুলের জন্য আমাদের বাংলাদেশ থেকেও হাজার হাজার হাজি সাহেবান মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন। তাদের দাবি কিন্তু দুইটা, একটা দাবি হলো জীবনের গুণাগুলো মাফ নিবে, আরেকটা দাবি হলো নবীজিকে স্বপ্নে দেখবে অথবা নবীকে খুশি করবে। এই দুই দাবির উপরেই মানুষ মক্কা মদিনায় যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে এক মাস দেড় মাস পর্যন্ত থাকে। মক্কা মদিনায় গেলেই দোয়া কবুল হবে এটার গ্যারান্টি নাই, মক্কা মদিনায় গেলেই আপনার হজ কবুল হবে এটারও গ্যারান্টি নাই, কিন্তু আওলাদে রাসূলকে ভালোবাসা দিলে আপনার সব দাবি আল্লাহ পুরা করবে। তার বাস্তব যা বলতেছিলাম ইরাকের ঘটনা, ইরাকের জমিনে একজন মুসলমান সন্তান যুবক, তার ব্যবসা ছিল গরিব মানুষ জুতা সেলাই করত, মুসলমান জুতা সেলাই করে, আমাদের দেশে তো জুতা সেলাই করে মুসিরা, জুতা সেলাই করে তার সংসারটা চলতো, কিন্তু সারাদিন জুতা সেলাই করার যে পয়সাটা এর থেকে কিছু পয়সা আলাদা করে রাখতেন প্রত্যেক দিন। উদ্দেশ্য হলো এই একদিন জমা হইলে আমি মক্কা আর মদিনায় যাব। জুতা সেলাইয়ের পয়সার থেকে পয়সা রাখে মক্কা মদিনায় যাইব। আচ্ছা আজকের প্যান্ডেলে কেউ কি বলতে পারবেন রোজগারের পয়সার থেকে দশটা টাকা কেউ জমাইছেন মক্কা আর মদিনা যাইবেন? কেউ বলতে পারবেন না। জুতা সেলাই করে কত টাকা রোজগার হয় তার থেকে একটা অংশ রাখে মক্কা মদিনায় যাব, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব। আজকের আয়োজনটা ঠিক তদরূপ, আকিকা আদায় করলে রাসূল খুশি হয়, রাসূল খুশি হইলে বলুন আল্লাহ খুশি হবে কিনা। আজকের মাহফিলটা বরকতপূর্ণ মাহফিল, আকিকা সন্তানের জন্য মা বাবা আদায় করবে, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে এমন এক সময় ছিল মুসলমানের সন্তান হলে আকিকা আদায় করতে পারত না, তাদের উপর বিপদ আসত। কিভাবে আসত আমি আসতেছি সামনে। ওই জুতা সেলাই করে আব্দুল্লাহ নামের যুবকটা কিছু টাকা আলাদা করে রাখে প্রত্যেক দিন, এই দিয়ে আমি হজ করতে যাব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব। দেখা গেল অনেক টাকা জমা হয়েছে, ইচ্ছে করলে এই বছর যাইতে পারে, তালাশ করলেন মহল্লায় কে এবছর হজ করতে যাবেন। ইরাকের অনেক হাজিদের বাড়িতে গেলেন, বললেন তো আমরা এবার যাব, আপনাদের সাথে আমাকে নেবেন? বাবা তুমি তো গরিব মানুষ, হজে যাইতে তো অনেক টাকা খরচ হয়, তুমি গরিব মানুষ কি করে যাবে, টাকা কি তোমার আছে? ওই জুতা সেলাই করে সংসার চালাইতেন গরিব লোকটা বলতেছে, চাচা আমি প্রত্যেক দিন জুতা সেলাইয়ের পয়সার থেকে কিছু কিছু করে টাকা জমা করতে করতে অনেক দিনে হজে যাওয়ার মতো টাকা আমার জমা হয়েছে, যদি আপনারা আমাকে নিতেন দয়া করে আমার মনের আশাটা পোড়া হইত। সকল হাজিরা বললেন ঠিক আছে এবার তোমাকে নিয়ে যাব। দিন তারিখ তাকে জানিয়ে দিলেন, এক দুদিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা বন্দী হয়ে রওনা হব, আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি ওই তারিখে আমাদের সাথে রওনা হবে। ফয়সালা করার পর বিকালবেলা জুতা সেলাইয়ের কাজ শেষ করে বাড়িতে রওনা হইলেন। ওই আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখে একটা মহিলা বুর্গা পরিহিত, বুর্গা পরে মহিলাটা একটা মরা দুম্বার, মৃত দুম্বার গোস্ত কাইটা ব্যাগে ভরতেছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? মরা দুম্বার গোস্ত কাইটা ব্যাগে ভরতেছে। মহিলাটা ভাবলেন কেউ তো দেখে নাই মরা দুম্বার গোস্ত নিতেছি, কিন্তু আব্দুল্লাহ দূর থেকে জিনিসটা লক্ষ্য করছে, একটা মহিলা বুর্গা পরিহিত মরা দুম্বার গোস্ত নিতেছে, আবার বাজারে টাজারে বিক্রি করে কিনা আমি নজর রাখবো। দূর থেকে দাঁড়াইয়া তাকাইয়া রয়েছে কি করে দেখি, ব্যাগ ভর্তি গোস্ত নিয়ে মহিলাটা যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ পিছনে পিছনে যাইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে। অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিগায়, মা এ বাড়িটা কি তোমাদের? হ বাবা, একটা মেয়ে গোস্ত নিয়ে ঢুকলো, মেয়েটা কে? ওই বাচ্চা মেয়েটা বলল, এ মেয়েটা আমার মা, আমার আম্মু। তোমার আম্মু গোস্ত কি করতেছে? মেয়েটা বললেন, গোস্ত তো রান্না বসাইছে। আব্দুল্লাহ বলতেছেন, বলো কি মৃত দুম্বার গোস্ত রান্না বসাইছে জন্য? বাবা আমরা খাবো। বলো কি তোমরা মৃত দুম্বার গোস্ত খাবে? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা আমরা খাবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা এমন অসহায় এমন গরিবী অবস্থায় দিন কাটতেছে, আজকে চার পাঁচটা দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা না খায়া থাকতে থাকতে কষ্ট সহ্য করতে পারতেছি না, বিদায় মা, হয়তো বা মরা দুম্বার গোস্ত আনছে আমাদেরকে খাওয়াবে, কারণ আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করতে পারি না, রাসূলের কলঙ্ক হয়, রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, তাদের জন্য জায়েজ নাই, কাজী আমরা খিদার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, বিদায় মা, মরা দুম্বার গোস্ত আমাদেরকে খাওয়াবে কিন্তু রাসূলের কলঙ্ক করবে না, কারো কাছে হাত পাতবে না। আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বলতেছে, আল্লাহ তোমার রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোস্ত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব, আওলাদে রাসূল না খায়া কষ্ট করবে, আমি হজ করতে যাব, ও আব্দুল্লাহ বল আওলাদে রাসূল খুশি করবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে প্রশ্ন করলেন, নিজের থেকে জবাব আসলো, না আমি আওলাদে রাসূলকে খুশি করব, মক্কা মদিনায় যাব না। রাত্রে নিরিবিলি হজে যাওয়ার সবগুলো টাকা নিয়ে আওলাদে রাসূলের বাড়িতে দান করে দিলেন। পরের দিন জুতা সেলাই করতে গেলে যারা হজে যাবে তারা বলছে, আব্দুল্লাহ কালকে কিন্তু রওনা হয়েও কালকে আমরা হজে চলে যাব। আব্দুল্লাহ বলেন, আমি এবছর যাব না, আমার টাকা খরচ হয়ে গেছে, যাব না। তুমি বললে যাবে, এখন বলো যাবে না, এটা কোন কথা? দেখেন আমার টাকা তো খরচ হয়ে গেছে, আমি যাব না, আপনারা যান। ইরাকের হাজিরা হজ করতে গেল, সমস্ত পৃথিবীর মুসলমান দেশ থেকে হজ করতে আসলো, ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিল। কিন্তু আব্দুল্লাহ যাওয়ার কথা ছিল, আব্দুল্লাহ যায় নাই, টাকা সব আওলাদে রাসূলের ভালোবাসায় দান করে দিয়েছে। আজকে মহরমের চাঁদ, এই আওলাদে রাসূল নবীর কলিজার টুকরা নয়নের মনি ইমাম হুসাইনের ভালোবাসায় যদি আপনারা কিছু সময় দিতে পারেন, আমার আল্লাহ খুশি হবে, আপনাদের শান্তির ফয়সালা দিবে, যত দরখাস্ত করবেন আমার আল্লাহ সব কবুল করে নেবে। কিভাবে? বাস্তবে আসুন। আব্দুল্লাহ হজে যাবে না, সকল হাজিরা হজে চলে গেছে, মক্কায় যায়া খানায় কাবা তওয়াফ করতে শুরু করেছে, সকল হাজিরা দেখে তাদের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। ইরাকের হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না, এখন দিয়ে আমাদের আগে আগে তওয়াফ করে, হ্যাঁ কি মিথ্যা কথা কইল? দেখি তওয়াফ শেষে তাকে আমরা ধরব, কিন্তু তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই, নামাজে দাঁড়াইছে খানায় কাবায়, দেখে আব্দুল্লাহ তাদের আগে আগে নামাজে দাঁড়াই রয়েছে, সকল হাজিরা নামাজ থেকেই তাকায় থাকে। আব্দুল্লাহ কইলো আইতো না, হেরে দেখা যায় কি আশ্চর্য, তাকাইয়া রইছে, নামাজ শেষ করে তারে ধরবো, নামাজ শেষে আব্দুল্লাহ নাই, মদিনায় গেছে জামাতে নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে দেখে প্রত্যেকে দেখে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করে ধরবো, নামাজ শেষে নাই। কি হলো আব্দুল্লাহ, ঘটনাটা কি হলো? বললো আসবে না, সবাই দেখতেছি, হজ শেষ করে সারা দেশের মানুষ দেশে চলে গেলেন, ইরাকের হাজিরা সবাই আব্দুল্লাহর বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ও আব্দুল্লাহ তুমি তো বললে হজ করতে যাবে না, কিন্তু তুমি মিথ্যা কথা বললে, আমরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখি আমাদের আগে আগে তুমি তওয়াফ করতেছো, নামাজে দাঁড়াইলে দেখি আমরা আগে তুমি দাঁড়িয়ে আছো, মদিনায় গেলাম দেখি আমাদের আগে তুমি নামাজে দাঁড়িয়ে রইছো, তুমি মিথ্যা কথা কইলে হজে যাবে না কইছো, এখন হজে গেলি? আব্দুল্লাহ বলেন হাজিরা মিথ্যা কথা বলে না, মুসলমানদের চরিত্রে মিথ্যা কথা নাই, আমি মিথ্যা কথা বলি নাই, আমি হজে যাই নাই। তাহলে আমরা কি দেখলাম? একজন দুইজনে তো দেখি নাই, সবাই তো দেখলাম। ঘটনাটা কি? এই টেনশন নিয়ে তারা রাতে বাড়িতে ঘুমাইলে আমার আল্লাহ তাদের ফয়সালা দেয়, ও হাজিরা তোমরা হজ করতে গিয়েছো, আব্দুল্লাহ যায় নাই, সত্য আব্দুল্লাহ যায় নাই, কিন্তু না যাওয়ার কারণ কি জানো? আমি যার ভালোবাসায় কুল কায়নাত বানাইলাম, যার উপর আমি আল্লাহ নিজে 24 ঘন্টা দুরুদ সালাম পাঠ করতেছি, ওই নবীর আওলাদ, নবীর বংশের লোক কষ্ট করতেছিল না খায়া, মরা দুম্বার গোশত রান্না করে সন্তানকে খাওয়াবে মা, এই ভূমিকা নিয়েছে, আব্দুল্লাহর চোখে পড়েছে, আব্দুল্লাহ সহ্য করতে না পেরে হজে যাওয়ার জন্য যেই টাকা জমা করেছিল সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। ও হাজিরা মক্কা মদিনা আসে নাই, সবগুলো টাকা আওলাদে রাসূলকে দিয়েছে, তাই আমি আল্লাহ খুশি হইয়া মক্কা মদিনার হজ আব্দুল্লাহর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিলে, তোমাদের একজনের হজও আমি আল্লাহ কবুল করি নাই, একজনের হজও কবুল হয় নাই। ইরাকে আব্দুল্লাহ নবীর ভালোবাসা দিয়েছে, আওলাদে রাসূলের ভালোবাসা দিয়েছে, কিন্তু মক্কা মদিনায় আসে নাই। আমি আল্লাহ এই ভালোবাসায় খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি, একটা হজ কবুল করেছি, সেটা আব্দুল্লাহর হজ। মক্কা মদিনায় না গিয়ে যদি আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় হজ ইরাকে আসতে পারে, আমরা আজকে সেই আওলাদে রাসূল নবীর কলিজার টুকরা নয়নের মনি, যেই নবী হুসাইন এত আদরের ছিলেন, হুসাইনকে এত ভালোবাসতেন, এই মহব্বতের হুসাইন কারবুলার জমিনে এই মহরমের চাঁদে নির্মম ভাবে উম্মতের নাজাতের জন্য জীবন দিয়েছেন 6 মাসের শিশু আলী আসগর সহ। সেই হুসাইনের ভালোবাসায় যদি আমরা কিছু সময় দিতে পারি, অবশ্যই আল্লাহ আজকে যে উদ্দেশ্যে মাহফিল, হুসাইনের ভালোবাসার বিনিময় আমাদের উদ্দেশ্য আল্লাহ পুরা করবে। ও হাজিরা তোমাদের 5 লক্ষ হাজির একটা হজও আমি কবুল করি নাই, শুধুমাত্র ইরাকের জমিনে আব্দুল্লাহর হজ কবুল করেছি, অথচ হজে যায় নাই, কিন্তু হজ কবুল। আল্লাহ বলেন আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ এই উসিলায় আমি কবুল করেছি। তাহলে সে আওলাদে রাসুলের ভালোবাসার গুরুত্ব কত? আজকে যারা বসে আছেন, আওলাদে রাসুলের ভালোবাসার গুরুত্ব, ইরাকের ইতিহাস, ইরাকেরই ঘটনা, অনেক ইসলামের ঘটনা। আহম্মদ রেফাই নামে একটা যুবক মদিনায় গিয়েছেন, নবীজির রৌজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে আসছি, আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, নবী গো আমাকে দেখা দেন, আমার প্রাণ ঠান্ডা করে দেন। কিন্তু কই, ডাকলেই তো হয় না, দেখার কোনো সুযোগ মিলল না। অবশেষে হুসাইনের পক্ষ নিছে, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, হুসাইনের পক্ষ নিলেন আহম্মদ রেফাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন, আপনি হুসাইনকে ভালোবাসতেন, দেখি হুসাইনের ভালোবাসাটা আপনার এখনো আছে কিনা, হুসাইনের প্রতি আপনার মহব্বত কেমন আছে, আজকে আমি প্রমাণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন। আহম্মদ রেফাই হুসাইন সাজ্জে, নানা গো আমি হুসাইন গো, নানা নানা আমি আপনাকে নানা ডাকতেছি, আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনি কি হুসাইনের ভালোবাসা ভুলে গেলেন? নানা আমি আপনার সাথে দেখা করব, দেখা না দিলে আমি যাব না, আমি হুসাইন, হুসাইনের প্রতি আপনার মহব্বত আছে কিনা একটু দেখান, একটু দেখান, নানা আমি হুসাইন। আহম্মদ রেফাই হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনের অভিনয় করে নানা নানা বলে ডাকতে থাকলে, যেটা পৃথিবীর কোন দলের আলেম ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই, আমার নবী 25,000 হাজির সামনে রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। হুসাইনের পক্ষ নিলে যদি আহম্মদ রেফাইর জন্য আমার নবী রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে আপনারা যারা হুসাইনের আলোচনা শুনতে বসে আছেন, আপনাদের জন্য কি নবী কিছু দিবে না? অবশ্যই দিবে। আসুন কিভাবে আমরা নিব, সেই জন্য আজকের এই মাহফিল আলোচনার দিক যাচ্ছি। আয়োজন যারা করেছে, আল্লাহ আমাদের সকলকে, আপনাদের উপস্থিত আপনারা যারা হয়েছেন, মা বোনদেরকে সহ এই উসিলাতে সকলের আশা যেন আল্লাহ পুরা করেন। সকলে বলুন আমিন। আসুন আমি সরাসরি আলোচনা এটুকি মহব্বতার কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা হুসাইন শহীদ জহর খে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হইল এ জিদার জেলখানায়। আল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা নবীজি, দেও গো দেখা তোমায় দেখে প্রাণ জোড়াই, তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলায়। আল্লাহ 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 হো ভাইরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা। আল্লাহ নিজে ইমানদারের উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হলো, তোমরা ইমানদার যারা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। ইমানদার মেয়ে এবং পুরুষ উভয়ের উদ্দেশ্যে ঘোষণাটা। আপনারা ভাববেন না যে শুধু পুরুষের দিকে বলছে। ইমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ, এমন কষ্টের সন্তানটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে তার উদ্দেশ্যে আকিকা। এই আকিকাটা করতে গিয়ে সিলেটের ঘটনা বলছি, বুরহানউদ্দিন বিবির সাথে পরামর্শ করে আমাদের এই দায়িত্বটা তো আদায় করতে হবে, কি করব, গরু কিনে আনলেন, কিন্তু চারদিকে হিন্দু, তারা তো গরু জব করে না, গরুর ব্যাপারে তারা এই কাজে আসতে চায় না, গরুকে তারা খুব শ্রদ্ধা করে, অনেকে গরুরে মাও ডাহে, কারণ ওই যে দুধ খায় এ যুক্তিতে তারা মা ডাকে। ডাকুক, তাদের ধর্মে থাকলে তারা ডাকুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলাম এমন একটা ধর্ম, কোন ধর্মকেই ইসলাম কোনদিন ধাক্কা দেয় না, এটা হলো ইসলাম। বুরহানউদ্দিন গরু কিনে নিয়ে আসলেন বাড়িতে, লোকজন দেখে বুরহান গরু আনলো কেন, ছেলে একটা দিয়েছে আল্লাহ, কি সুন্দর, কি সুন্দর চেহারা, সোনার পুতুলের মতো, মা বাবার করে যায় যার সন্তান হয়েছে তোমরাই বুঝবা সন্তানের জন্য মা বাবার কত দরদ, যার সন্তান হয় নাই তোমরা বুঝবা না কত মা সন্তানের জন্য আল্লাহর কাছে কয় আল্লাহ আমার জীবন নিয়ে আমার ছেলেটারে বাঁচাইয়া দাও। রাতে মা দোয়া করে, আল্লাহ একটু বিপদ হলে মা দোয়া করে আমার ছেলেটার জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাই। সন্তানের প্রতি মা বাবার যে কত দরদ। গরুটা আনলে অনেক মানুষের দেখছে বুরহান গরু আনলো কেন, ঘটনা কি, অনেকে লক্ষ্য রাখলেন কিন্তু বুরহান রাত্র গভীর, বিবিকে নিয়ে মুসলমান তো নাই, গরু জব করতে গেলে ধরবে কে, গরুর পাও গুলি বাইরা ঘরের ভিতরে নিয়ে গরুটাকে শোয়াইলেন, রশি দিয়ে ভালো করে বাইদা ঘরের পালা কিলার সাথে মজবুত করে বাইদা, বিবি গরুর মাথায় ধরছে, বুরহানউদ্দিন গরু জব করছে, বুরহানউদ্দিন গরু জব করে দিলেন। সারা রাত্রে দুইজনে মিলে গরুর চামড়া সিলাইয়া কিছু গোস্ত বানাইলেন, সকাল হওয়ার আগেই তো শেষ করতে হবে কিন্তু শেষ করতে পারে নাই, বাইরে নিয়ে চামড়া টামড়া গোস্ত মাটির নিচে খাদাইয়া ফেলছে যাতে এই গোস্ত আর এই গরু জবের খবর যাতে হিন্দু ভাইয়েরা না জানে। কিন্তু দেখা গেল সিলেটের ইতিহাস বলছি, রক্তের গন্ধ পায়া কাক বীর জমাচ্ছে যেখানে চামড়াটা মাটির নিচে রাখছিল, এই চামড়াটা একটা কাক বাহির করে চামড়ার থেকে কান শিরা মুখে লইয়া উড়া মারছে, উপরে যাইতে ছিল উপর থেকে চিল থাপা দিলেন কাকের কাছ থেকে খাউনটা নিবে, চিলের থাপায় কাকে রাখতে পারে নাই, চিলেও ধরতে পারে নাই, এটা নিচে যাইয়া পড়তে পড়তে রাজা গৌর গোবিন্দের বাড়ির সামনে পুকুর, পুকুরে গোসল করতেছিল রাজা গৌর গোবিন্দ, তার সামনে গিয়ে গরুর কানটা পড়ছে, এই বেচারা তো রাগ হয়ে বাড়িতে গেল, আমার রাজ্যে গরু জব করলো কে, তালাশি লাগাইলে লোকজন বলে মুসলমান ছাড়া তো গরু জব করবে না, হয়তো গরুটা বুরহানউদ্দিন জব করেছে, বুরহানউদ্দিন গরু জব করেছে, বুরহানউদ্দিনকে খবর দাও। বুরহানউদ্দিনকে খবর দিল, রাজা মশাই আমাকে ডাকছেন, হ্যাঁ তুমি কি গরু জব করেছো? কি বলেন, মুসলমান কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? আসতে পেলেন যে সবার কি বিশ্বাস হয় না, মুসলমান কি সত্যর পক্ষে না মিথ্যার পক্ষে? আজকে মুসলমানদের সত্যটা পৃথিবীর জমিনে রাখতে গিয়েই তো ইমাম হুসাইন কারবালাই শহীদ, যে রক্তের বিনিময় সমস্ত পৃথিবীর আলে মোলামারা একটা শব্দ উচ্চারণ করে, ইসলাম জিন্দা হো তা হে হার কারবালা কি বাত, ইসলামের পাওয়ার বেড়ে গেছে, সত্যের গতি বেড়ে গেছে ইমাম হুসাইনের শহীদের পর। আজকে সেই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে, যদি মুসলমান সত্যের সন্ধানে বেরিয়ে যায়, সত্যের নিশান যদি হাতে নেই। বুরহানউদ্দিনকে প্রশ্ন করলে বুরহান জবাব দিলেন, রাজা মশাই একটা ছেলে দিয়েছে আল্লাহ, খুব সুন্দর ছেলের আকিকা তো করতে হবে, এটা ইসলাম, আল্লাহ বলেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, আমি ইসলামে পুরাপুরি ভাবে থাকতে গিয়ে এই কাজটা আমি করতেছিলাম, আমি গরু জব করেছি। রাজা কয়, বুরহান গরু জব করেছো ছেলের জন্য? বাবা রে, এমন একটা অবস্থা ছিল পৃথিবীতে ইসলাম পুরাপুরি ভাবে মানতে গেলে কত বিপদ হইত, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই, আর আজকে আমাদের কোনো বিপদ নাই কিন্তু ইসলামের পক্ষে আমরা যাই নাই, মনে যাচা তাই করতেছি। ইসলাম মনে যাচা তাই করার ধর্ম নয়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এই মনোনীত ধর্মটাকে দুনিয়ার জমিনে প্রচার করার জন্য এমন একজন বন্ধু, এমন একজন দোস্ত, এমন একজন নবীকে মনোনয়ন দিয়েছে যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যার নাম নবী মুহাম্মাদুর রাসূল। কত মহব্বতের বন্ধুকে এই ইসলাম প্রচারের জন্য মনোনয়ন দিয়েছেন, তার সাথে সম্পর্ক কত দেখেন, নিজের নাম কোরআন শরীফে রাখছে রাব্বুল আলামিন, আর বন্ধুর নাম দিছে রাহমাতাল লিল আলামিন, রাব্বুল আলামিনের শেষেও রাহমাতাল লিল আলামিনের শেষে দুটোটা এক, রাব্বুল আলামিন শেষে হলো আলামিন, রাব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, বন্ধুর নামের শেষেও আলামিন, নিজের নামের শেষেও আলামিন, এতে বোঝা যায় বন্ধুত্বের অবস্থাটা কি হালকা না গভীর। সুবহানাল্লাহ বলুন, বাবা রে কথাবার্তা বললে মাহফিলের বরকত নষ্ট হয়, কথা বলতেছেন কেন, জায়গা যখন কম এর মধ্যেই বসতে হবে মহব্বতে। আবারও দুরূদ শরীফ কথা বন্ধ, যারা যেখানে আছেন কোনো কথাই বলবেন না, আমার নবীর সাথে কত মহব্বত, মহব্বতের দিক দেখেন না, আমরা দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে আমরা একজন আরেকজনকে, একজনের নাম মালিক এই মহল্লায় আরেকজনের নাম মালিক, নামে নামে মিল থাকলে একজন আরেকজনকে আমরা কি বলি বলুন, মিতা বলি, বন্ধু বলি, মিতা বলি, দুস্ত বলি, আমাদের এলাকায় দুস্ত কয়, কোন এলাকায় মিতা কয়, কোন এলাকায় বন্ধু কয়, নামের মিল থাকলে। আল্লাহ কয় বন্ধু, আমিও তোমার সাথে বন্ধুত্বটা গভীর করার জন্য লাস্টে তুমিও আলামিন আমিও আলামিন। শুধু এই নয়, কালিমা বানাইছে দুইটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারোটা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বারো অক্ষর, আল্লাহু আকবার বলুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর নামের সাথে এইভাবে বারো অক্ষরে আমার আল্লাহ মিল করে নাই। একটাই নাম, শুধু আমার আপনার নবীর নাম। নিজের নামে বারো অক্ষর, বন্ধুর নামে বারো অক্ষর। নিজের নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই, ফুটা নাই। বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই, ফুটা নাই। আমার আল্লাহ কয় বন্ধু গো তুমি যেমন পরিষ্কার, আমি আল্লাহ পরিষ্কার। আমার নামে ফুটা নাই, তোমার নামে ফুটা নাই। তোমার নামে বারো, আমার নামে বারো, দিনে রাইতে ঘন্টা হলো বারো। ও বন্ধু তোমার আমার ভালোবাসায় এই মহব্বতের চব্বিশ অক্ষরের কালিমা যদি কেউ একবার পড়বে গো, চব্বিশ ঘন্টার গোনা আমি আল্লাহ চব্বিশ অক্ষরের কালিমার বিনিময় মাফ করে দিব। আজকে সেই নবীর মহব্বত আমাদের মধ্যে থাকতে হবে বাবারা ভাইয়েরা, সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা, সেই নবীর প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। বলতেছিলাম বুরহানউদ্দিনের ঘটনা, ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে যাইয়া, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে থাকতে যাইয়া বুরহানের উপর কত বিপদ আসলো। বুরহান, ছেলের জন্য গরু জব করেছ, গরু জব করে ছেলে বাসাইবা, আকিকা দিছো ছেলে বাসাইতে? জি রাজা মশাই, এটা আমাদের ইসলামের বিধান, এটা আমাদের করতে হবে। এরে বোরহান তুমি কি জানো না গরু আমাদের দেবতা, আমার রাজ্যের ভিতরে এই সাহস তোমাকে কে দিল? আমাদের দেবতা গরুর গলায় ছুরি দিয়ে গরু কুরবানি করে, গরু জব করে ছেলে বাসাইতে, তুই কি পারবি এখন তোর ছেলেটারে বাসাইতে? পারবি? আমার রাজ্যের ভিতরে সাহস কই পাইনি, এত বড় সাহস তোরে কে দিল? প্রহান, যেই হোক ছেলে বাসাইতে গিয়ে গরু জব করেছো, কেমন ছেলেটারে বাসাইতে গিয়ে গরু জব করেছো একটু ছেলেটাকে আমারে দেখাইবা, আমি একটু দেখব। রাজার উদ্দেশ্য ছিল খারাপ, কিন্তু বুরহান বুঝতে পারে নাই। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, বিবি গো বিবি, কই গো আমার ছেলেটা? রাজা মশাই বলছে আমার ছেলেটাকে দেখবে, বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ হয় পৃথিবীর কেউ জানে না, একজন মানুষ আছে আগে জানে, বলুন এই মানুষটাকে, আওয়াজ করে বলুন কে? মার গলে যায়, পৃথিবীর কেউ যদি নাও জানে গো সন্তানের বিপদের খবর মার কলি যায় আসে। মা বাচ্চাটাকে কুলে নিয়ে বুকের সাথে চাপাইয়া ধরে ঘরের ভিতরে বসে আছে, বুরহান ডাক দিলেন, বিবি বিবি গো আমার ছেলেটা কই গো বিবি? কেন? রাজা মশাই বলছে ছেলেটাকে দেখবে। বিবি চোখের পানি ছেড়ে দিছেন, স্বামী গো আজকের জন্য আমার ছেলে আমি কাউরে দিব না গো, কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। রাজা বলেছে দিতে হবে, না দিলে আবার রাগ হয়ে যাবে। বিবি বলতেছেন তাহলে তোমার কাছে দিব না, আমি মা সঙ্গে যাব, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কুলে করে নিয়ে যাব। মা এক বছরের বাচ্চা ছেলেকে গোসলখানায় নিলেন, গোসল দিবেন, গোসল করাইতেছে, অন্যদিন পানির মধ্যে বসে। এক বছরের বাচ্চা খেলাধুলা করত, আজকে খেলে না গো, শুধু মার দিকে তাকাইয়া থাকে। এই কথাই বুঝি বুঝাইতে চাই, মা গোসল দাও গো, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল, আর বুঝি মা তোমার হাতের গোসল আমার নসিবে নাই। এত বিপদ হতো ইসলামের মধ্যে পুরাপুরি থাকতে যাইয়া, ও আনোয়ারা থানার মুসলমানের গো আল্লাহ ঘোষণা দিয়েছে আমানুদ খুনু ফিসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এরকম কষ্ট হয়েছে তারপরেও তখনকার দিনের মুসলমান ইসলাম সারে না, আর আমার কোনো বিপদ নাই এরপরও ইসলামে যায় না। আজকে একটা ছেলে আল্লাহ দিয়েছে, তার ইসলামের বিধি মাফিক আকিকা হতে যাচ্ছে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আল্লাহ এই ছেলেটাকে নেক হায়াত দিয়ে মা বাবার কলিজা ঠান্ডা করে দেয়। সকলে বলুন আমিন। আপনাদের সকলের ছেলে মেয়েকে আল্লাহ যাদেরকে বাচ্চা দিয়েছে, আল্লাহ আমাকেও ছেলে মেয়ে দিয়েছে, সকলের ছেলে মেয়েকে আল্লাহ নেক হায়াত দেখ, মা বাবার কলিজা ঠান্ডা রাখো, অকালে মৃত্যু দিয়ে কোন মা বাবার কলিজাই যেন আল্লাহ আগুন না জ্বালায়, সকলের ছেলে মেয়েদেরকে হায়াত দেখ। সকলে বলুন আমিন। মা গোসল করাইতেছে, শুধু মা আর দিকে তাকায়া থাকে। মা বুঝতে পেরেছে নিশ্চয় কোন বিপদের সংকেত। স্বামী স্বামী গো, রাজার ছেলে দেখতে চাইছে না কোন বিপদ হবে? না না, বলছে দেখবে। মা বলতেছে দেখবে, আমার তো মন সাক্ষী দেয় আমার সন্তানের উপর বিপদ আসবে। স্বামী, বাচ্চাটা না নিলে তুমি আমি গেলে হবে না, মানবে না, বাচ্চা নিয়ে যেতে হবে। জামা কাপড় পরাইতে গেলে বাচ্চাটা একটা জামা গায়ে লাগাইলে বাকি জামার দিকে তাকায়া থাকে। এটাই বুঝি বুঝাইতে চাই মা গো, একটা জামা লইয়া বিদায় হব গো মা, বাকি জামা তোমার ঘরে থাকবে। জামা কাপড় পরাইয়া দুই গালে চুমাইয়া মা ওই এক বছরের বাচ্চা ছেলে কুলে লইয়া রওনা হয়েছে। বাচ্চাটা মায়ের কাঁধের উপর মাথাটা ছেড়ে দিছে, একটা বার মাথা উঠায় না। মাঝে মাঝে মাথাটা উঠাইয়া বুরহানের দিকে দুইটা হাত বাড়ায়। এটাই বুঝাইতে চাই বাবা গো, কুলে নাও গো বাবা, কুলে নাও গো, জীবনের স্বাদ মিঠাইয়া দাও। বাবা কুলে নেয় একবার, মা কুলে নেয় আবার। এইভাবে যাইতে যাইতে রাজা গৌর গোবিন্দের দরবারে পৌঁছে গেছে। রাজা গৌর গোবিন্দ রাগ হইয়া মেজাজ গরম, সামনে একটা টেবিল রাখলেন, বলছে তোমার ছেলেটা কোথায়? গরু জব করে ছেলে বাছাইবা, গরুটা কোথায়, ছেলেটা কোথায়? এই যে রাজা মশাই, আমরা দুইজনের কলিজার টুকরা, আমার একটাই সন্তান আর সন্তান নাই। রাজা ডাকতেছে বুরহান রে, গরু জব করে ছেলে বাছাইবি, দেখি এখন গরু জব করার স্বাদ তরে মিঠাইব। গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, তুই করলি কি? বুরহান ছেলেটা কাছে নিয়ে আসলে রাজা মশাই, এই তো ছেলে। রাজার হাতে দিতে চাইলে রাজা মশাই ডাকতেছে, আমার হাতে দিস না, সামনে টেবিলের মধ্যে শোয়াও। টেবিলে শোয়াইয়া দিলে সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিলেন, রশি নিয়ে আসো। এরে বুরহান, যেভাবে ছেলে বাঁচানোর জন্য গরু জব করেছো, হাত পাও বাঁধছো, এইভাবে তুমি নিজের হাতে তোমার সন্তানের হাত পাও গুলি বাঁধলো। মা একটা চিৎকার মারছে, বাবু তোমার জমিন ফাটাইয়া দাও গো, আমি মা জমিনের ভিতরে চলে যাই, কেমনে মা হইয়া সন্তানের এই অবস্থা সহ্য করব। বাবা চোখের পানি ছেড়ে দেয়, ও রাজা মশাই আপনারে মাফ করে দাও, জীবনে আর কাজ করব না। রাজা মশাই রাগ হয়ে গেলেন, মাফ করা যাবে না, কাজটা কি করেছো? অবশেষে জল্লাদ চাবুকের পর চাবুক মারতেছে, বুরহানের চামড়া ফাইটা রক্ত বাহির হয়, অপরক হইয়া বুরহান কি করবে? রশি নিয়ে সন্তানের পা টেবিলের সাথে বাঁধছে, দুইটা হাত মার দিকে বাড়াইয়া ডাকতেছে, সন্তান মা গো নেও না গো মা, আমার কুলে নেও না, বাবা আমার পাও বেঁধে ফেলছে। আবার বলতেছে হাতগুলি বাঁধো, হাতগুলি বাঁধতে চাইলে বুরহান বাঁধতে যায় না, বাঁধতে যায় না। ডাকতেছে ও রাজা মশাই, প্রয়োজন হলে আমারে শেষ করে দাও, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। রাজা মশাই বাপ ডাকতেছে, না না মানি না, বুরহান হাত দুইটা বাঁধ, দুইটা হাত বুকের উপর চাপাইয়া টেবিলের উপর বাঁধছে। মাথায় কে ধরছিল গরু জব করতে গেলে? আমার বিবি ধরছিল। তোমার বিবি কই? অর্থাৎ বাচ্চার মা কই? বাচ্চার মাকে বলো মাথায় ধরতে, আর তুমি বুরহান গোড়া গলায় ছুরি চালাও। মা হাত দিতে চায় না, চাবুকের আঘাত রক্ত বাহির হয়। অবশেষে আঘাতের পর আঘাত ধৈর্য ধরতে পারে না, মাথায় হাত দিলে বাচ্চাটা মাথাটা পিছের দিকে ঘুরাইতেছে। মার হাত এটা জান্নাতি হাত, সন্তানের জন্য মার হাত জান্নাতি হাত। আল্লাহু আকবার বলো, সন্তানের জন্য মায়ের কোল এটা হলো জান্নাতের শান্তির কোল। বাস্তব বাস্তবতায় গেলে ভালো বুঝবে। বাবা রে, সন্তানের জন্য আকিকা করবেন, এখন তো আর কষ্ট নাই, আগে কষ্ট হতো ইসলামের কাজগুলি করতে গেলে, এখন এই কষ্ট হয় না। দেখবেন ছোট বাচ্চা এক বছর বয়স, ঘুম পাড়ায়া মা রান্নাঘরে রান্না করতেছিল, হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে, মশাই কামড় দিছে, মশা মশা আছে না আনোয়ারা থানা? কথা কন না যে মশা আছে বাচ্চারা মশা কামড়ায় না? মশা তো কামড় দিয়ে বাচ্চার ঘুম ভেঙে ফেলছে, বড় মশার কামড় হ্যাঁ তো অসহ্য, চিল্লাইতেছে এক বছরের বাচ্চা, দাদি দৌড়ে গেছে আমার নাতি কান্দে, দাদা দাদির নাতির জন্য মায়া আছে না? হায় হায় দাদা দাদির যে কত মায়া ও নাতির জন্য, নাতি নাতকর হইলে দাদা দাদি ছেলের মায়া কই মজা, নাতি রূপে মায়া বাইরা যা, এটার বাস্তব হলো আমার এলাকা আমার বাড়িতেই। আমার বড় ভাইয়ের ছেলে আমার আব্বা কত যে আদর করে, একদিন হের মা মারছে, হাই খালি কইছে দাদা ভাই আম্মা আমারে মারছে, আমার বাবা এমন রাগ হইছে, তোর মা তোর বাপ দুইজনরই আমি বাড়িতে বাড়ি করুম, এই বাড়িতে এনার জায়গা নাই, চিন্তা করছেন নি, ফুলারেও বাড়ি করব, ফুলার বউরও বাড়ি করব, কাল লাগিয়া কাল লাগিয়া না দিল লাগিয়া, ফুলার মায়া নাই হন, মায়া সবচেয়ে বেশি কার হইছে? দাদা দাদির এমন একটা মায়া নাতির প্রতি হয় সারা দেশেই, এটা আমার নবীর আমল থেকে আইছে, নবীর দাদাও নবীজিরে বড় আদর করতেন। যেদিন নবীর মা নাই বাবা নাই এদিন দাদার সাথে ঘুমাইতেন, মাঝে মাঝে দাদা আব্দুল মুত্তালিবের বুকের উপর শুইয়া রাসূল ঘুমাইতেন। লম্বা ঘটনা ওদিকে আজকের আলোচনা না, এবার দাদা দাদির কত মায়া কত মহব্বত থাকে, মার হাতটা জান্নাতে কুল এটা বোঝানোর জন্য বলছি। এবার দাদি নাতিরে খুলে দিছে, কান্দুস কি লাগিয়া, আমি তো দাদি লাগি কান্দিস না, কিন্তু মশার কামড়ের ব্যথায় হ্যাঁ দোকানতেই আছে, দাদির কুলে কান্দে কান্দা থামলো না, আইছে ফুফু আম্মা, ফুফু আম্মায় কুলে নিছে, ভাই হুত কান্দিস না আমি তোর ফুফু লাগি, এহেন কান্দা থামলো না, আইছে শাশি আম্মা, ভাতিজা কান্দিস না আমি তোর মার পার্টনার, আমি শাশি মার পরেই তো বেড়া শাশি, মার অর্ধেক দাবি তো আমার, আমি শাশি লাগি কান্দিস না, কান্দা থামলো না, আইছে খালাম্মা, ভাগিনা আমি তোর খালা তোর মার বোন, আয় আমার কুলে কান্দিস না, কান্দা থামলো না, ওই রান্নাঘর থেকে সন্তানের কান্নার আওয়াজ আর যেন একটা মহিলার কলিজায় মানতেছে না, বলুন তো এই মহিলাটাকে মা, একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকে দুইটা হাত বাড়াইছে, তোমরা কারা গো, দাও আমার বাবা রে আমার কোলে দাও, বলুন যখন মায়ের কোলে বাচ্চাটারে ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার আর বাচ্চার কান্না আছে কিনা, আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির তুফাত জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফাত জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আইরে আল্লাহ নবীজির দয়া। মার কোলে যখন সন্তান ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার কান্না আছে কিনা? এমনিতে মার মুখের দিকে তাকাইয়া মার কোলে যাইয়া সন্তানের কান্না শেষ, এই কুলটা হলো গো জান্নাতি শান্তির কুল। কেন? রাসূল তো বলেছে এই গাছের নিচে ওই জান্নাত, এই মার পায়ের নিচে কি সন্তানের জান্নাত। কথাটা কি সত্য না মিথ্যা? এটা নিয়ে কি কোন আলেমদের মধ্যে কোন মতভেদ আছে? এই নিয়ে কোন মতভেদ নাই, সমস্ত দলের আলেমদের একমত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলতেছিলাম বুরহানের বিবি যে হাতের মধ্যে জান্নাতি শান্তি, মাথার মধ্যে হাত লাগাবে, সন্তানটার পাও বাদা গো হাত বাদা, আ লড়তে পারে না, মাথাটা ঘুরাইয়া একবার বাবার দিকে যায়, আবার মার তালাশ করে, মা পিছনে লুকাইয়া রইছে, ডাকতেছে বাবা গো, এই মার মুখটা আর দেখিস না রে বাবা, এই পুরা কপাইল্লা মার দেখলে কোনো লাভ হবে না। অবশেষে জল্লার চাবুক মারতে থাকলে অধৈর্য ব্যথা হইয়া অসহ্য করে পারতেছে না, চাবুকের পর চাবুক, আঘাতের পর আঘাত, হাতটা নিয়ে মাথায় ধরার জন্য বললে মা দুঃখিনি রে, পিছন দিক থেকে হাতটা মাথায় লাগাইলে মা কোত্থেকে হাত বাড়াইছে, মারে বুঝি এক নজর দেখবে, বুরহানুদ্দিনের ছেলে মাথাটা ঘুরাইতেছে, মাথাটা ঘুরাইতে থাকলে গলাটা টান হয়ে গেছে, ডাকতেছে জল্লাদ, ডাকতেছে রাজা গোর গোবিন্দ, এবার গলায় ছুরি দাও, গলাটা কাটতে সুবিধা হবে। বুরহান চোখটা বন্ধ করে গলায় ছুরি সারতে দেরি, গলা আলাদা হইতে দেরি হলো না, তারপরেও রেহাই দেয় নাই, আরো নির্যাতন করেছে, বুরহানুদ্দিনের দুইটা চোখ খুলে ফেলছে। ইসলামে ঢুকতে যাইয়া, ইসলাম পুরাপুরি ভাবে মানতে যাইয়া এত কষ্ট করেছে মুসলমানেরা, তবু ইসলাম ছাড়ে নাই। আজকে আমাদের কোনো কষ্ট নাই, নির্যাতন নাই, ধাক্কা নাই, দুঃখ নাই, ব্যথা নাই, এরপরে আল্লাহ আমাদের ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার জন্য। বলুন পুরাপুরি ভাবে মেয়ে পুরুষ সকলে মিলে ইসলামে ঢুকা আমাদের দরকার আছে কিনা? ও মুসলমানেরা, আজকে যে আয়োজন করেছো আকিকা, এটা ইসলামের বিধিবিধান, রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে, যে সন্তানের উদ্দেশ্যে আজকের আকিকার অনুষ্ঠান, আল্লাহ এই অনুষ্ঠান কবুল করে, আকিকা কবুল করে, এই সন্তানের নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দেখ, সকলে বলুন আমিন। বাবারা এই দোয়াটা পুরা করতে গেলে, কবুল করাইতে গেলে আরেকটু ভালোবাসা দিতে হবে আওলাদে রাসূলকে। যে আওলাদে রাসূলকে ভালোবাসা দিলে, আহম্মদ নামের রেফাই হুসাইনের অভিনয় করে নানা ডাকলে নবী হাত বাহির করে দেয়, যে আওলাদে রাসূলের ভালোবাসাই হজের টাকা রাসূলের বংশকে দান করে দিলে মক্কা মদিনার হজ ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠায় দেয়, এ ভালোবাসাই আমরা আজকের মাহফিলের দোয়া কবুল করাবো। কোন দিকে গিয়ে? সেই দিকটা হলো কারবুলা। কারবুলা পর্যন্ত যাওয়ার সময় আমার হবে না, আমি অল্প একটু আলোচনা করে যাব। আমার মাহফিল শহরে আমার ভাই অত্যন্ত মহব্বতের বন্ধুবর মাওলানা ইব্রাহিম ভাই, উনি আমার বাড়িতে চলে গেছে, আমার বাড়িতে চলে গেছে। হুজুর আপনার একটা ভক্ত সন্তান হয়েছে, সন্তানের আকিকা অনুষ্ঠানে আপনি অল্প সময় শুধু দেখা করে আসবেন, তার মনের আশা, সে আশাটা পুরা করতে আমি ইব্রাহিম ভাইয়ের বাড়িতে গেলে তার এই মহব্বতের গুরুত্ব দিতে যায়া, তার কষ্ট করে আমার বাড়িতে গেলেন ইজ্জত দিতে যায়া, একটু সময় আপনাদের জন্য এখানে দিয়েছি। আমি চলে যাব মাহফিল শহরে, আল্লাহ যেন একটু সময়ের আলোচনা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। যাই হোক, আমানুত খুলু ফিস সিলমি কাফফার আলোচনা করলে দুই বছর করুন যাইব, এটা শেষ হইতো না, এটার ভিতরে অনেক কিছু। আমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকব, মেয়ে পুরুষ সকলেই, মা গো ও মহিলারা তোমরাও মা ইসলামে ঢুকো, কারণ ইসলাম এমন একটা সম্পদ, তোমরা যদি ইসলামে ঢুকে ইসলামের বিধিবিধানে থাকতে পারো তাহলে তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহ, তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে বাবা মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ, এখনো জন্ম হবে, কারণ নবী আর আসবে না। কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নবীন, আমি এই নবী দিয়ে নবুয়তির দরজা খতম করে দিয়েছি। রাসূল নিজেও বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। কিন্তু মুহসিন আউলিয়া আসবে না, শাহজালাল আসবে না, খাজা বাবা আসবে না, এরকম কোন নিষেধ করা হয় নাই, এখনো এই দরজা খোলা আছে। কাজী মা, তুমি যদি ইসলামে ঢুকতে পারো, একটা সুসন্তান, একটা আল্লাহর ওলি আমরা আশা করতে পারি, তাহলে মহিলাদেরও ইসলামে ঢোকা দরকার, পুরুষেরও ইসলামে ঢোকা দরকার। কি বলেন, কথাটা সত্য কিনা? আরে বাবা, এগুলি এভাবে দিতেছো কেন, এগুলি দিও না, একটা বেশি মশা ধরলে একটা কয়েল ধরে দিলেই হয়, এগুলি দেখতে সুন্দর কিন্তু ক্ষতি করে। আমি পবিত্র কোরআন শরীফ থেকে প্রথম শব্দটা ছিল আমানুত খুলু ফিস সিলমি কাফা, কিন্তু পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে ইসলাম বোঝানোর জন্য যাকে মনোনয়ন দিয়েছেন ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোনয়ন শুধু দেয় নাই, কোরআন শরীফে, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, নির্দেশ করেছে, উমাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। আল্লাহ যদি বলে রাসূলের কথা মানতে, বলুন আপনারা মানবেন কিনা? মনে হয় মানতেন না, কথাতে জোরে তো কইলেন না। আল্লাহ বলছে রাসূলের কথা মানতে, আপনারা কি মানবেন? পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে রাসূলের কথা মাইন্না যারা ঢুকছে এটাই হবে পুরাপুরি। কোরআন শরীফে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতেছো, আমার রাস্তায় মৃত্যুবরণকারীকে কবর এইভাবে আমি আল্লাহ খাওয়াইতেছি। এখন আমরা নবীর কথা যে মানবো না, আল্লাহর রাস্তা পাইতে গেলে মানতে হবে নবীর কথা, নবীর কথা মাইন্না যে পথটাই চলবেন এই পথটাই হবে আল্লাহর রাস্তা। কিভাবে? বাস্তবতায় আসুন। আবু জাহেল একবার খানায় কাবার গিলাফ ধরে টানে আর ডাকে, খানায় কাবার মালিক, মোহাম্মদ নামে একটা যুবকের সাথে আমার যুদ্ধ হবে, যুবকটা মক্কা নগর শেষ কেটে ফেলাইতেছে, নাউজুবিল্লাহ কন, আমরা নবী বলে মক্কা নগর শেষ কেটে ফেলাইতেছে, আজকে যুদ্ধ করতে হবে আমার তার বিরুদ্ধে, তুমি কিন্তু আমি আবু জাহেলের সাহায্য কইরো, সাহায্য সাহায্য কইরো, বুঝছ? আল্লাহ ক জান দেখা যাইব না, জান আবু জাহেল গেছে গা, একটু পরে আমার আপনার নবী গিয়া ডাকতেছে, প্রভু গো, ও খানে কাবার মালিক, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আবু জাহেলের সাথে যুদ্ধে যাইতে হবে, আমার তো কিচ্ছু নাই, আমার কেউ নাই, একমাত্র আপনি আছেন। আল্লাহ কয়, বন্ধু হেলাও আইছিল, জান দেখা যাই বলে, দুজনই সাহায্যের জন্য আইছে, দুজনকই কইছে জান দেখা যাই বলে, আচ্ছা এবার ফয়সালা আপনারা দেন, আবু জাহেলও সাহায্য চাইছে, আমাদের নবীও সাহায্য চাইছে, আল্লাহ সাহায্য কারে দিবে? দুর্বল কইরা কইলেন যে বিশ্বাস হয় না, তাহলে আওয়াজ করে বলুন, আল্লাহ সাহায্য কারে দিবে? তাহলে এই নবীর কথা যদি আমরা মানি, তাহলে আমরাও আল্লাহ আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত, আমরাই হব আল্লাহর সাহায্য প্রাপ্ত। নবীজির পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে। জ্ঞানী সমাজ জবাব দিবেন আপনারা, ফাইসালা দিবেন আপনারা, আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, নবীজির পক্ষের লোক মারা গেছে, দুজনের পক্ষের লোক মারা গেছে, এখন এ মরাটা আল্লাহর রাস্তায় মৃত্যুটা হবে কার পক্ষ বলুন? আরো আওয়াজ করে বলুন, আল্লাহ একবার বলুন। তাহলে যে নবীর কথা মানতে বলছে, আমরা একটা পাইলাম রাস্তা, এ নবীর পক্ষে কথা মাইনা মৃত্যু হইলে এটাই হবে আল্লাহর রাস্তায় মৃত্যু। বাস্তবতাই জান, আমার আল্লাহ নবীর পক্ষটাকে আল্লাহর পক্ষের মৃত্যু বলে কিভাবে গ্রহণ করেন, কবুল করেন? উহুদের জমিনে যুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, পরে গিয়ে বিপদের সম্মুখীন হলেন মুসলমান, পিছন থেকে আক্রমণ, অতর্কিত আক্রমণ, মুসলমান প্রস্তুত ছিলেন না, লম্বা ঘটনা। আক্রমণ করে যে পথ দিয়ে তারা ঢুকছিল কিছু সংখ্যক সাহাবি উহুদের জমিনে, পিছন থেকে দুইটা পাহাড় এইভাবে নিচে নামছে, এই রাস্তা দিয়ে পিছন থেকে আক্রমণ করে কিছু সাহাবি ছিল পাহারায়, তাদেরকে কতল করে আমার আপনার নবীর চারপাশ গেরাও করে ফেলেছে। আক্রমণ শুরু করলো, কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাথর দিয়ে ঢিল মারে, কেউ হাতে মারে, কেউ তরবারি দিয়ে মাথায় আঘাত করে। আমার নবী মায়ের পর মায়ের আঘাতের পর আঘাত, সামনের থেকে দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। চারদিক তাকিয়ে দেখে কোন সাহাবি কাছে নাই, কারে ডাকবো? আমার নবী ডাকতেছে, সাহাবিরা রে, অবস্থা ভালো দেখা যায় না রে, বিপদ বুঝি হয়েছে, কে আছো কোথায়, তোমরা কে কোথায় আছো, আমার পাশে আসো। সাহাবিরা পাশে আসতেছে, কে একজন কোথায় একজন, খবর নাই, অতর্কিত হামলা, মানুষ বুদ্ধিহারা হয়ে গেছে সাহাবিরা, হঠাৎ করে কি হলো? এদিকে আমার নবীকে চারদিক গেরাও করে মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলছে, দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে গেছে, মাথা ফাইটা গেছে, রক্ত মোবারক, জামা কাপড় লাল, চেহারা লাল। আমার নবী আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে মাথা চক্কর খাইয়া গিয়া নাহারা হইয়া উহুদের পাহাড়ের নিচে নবী পড়ে গেছে। তারপরেও আমার নবীকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমনি সময় হযরত জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীর টান দিয়া কোলে উঠাইছে, তাদের সামনে থেকে আর যেন মারতে না পারে টান দিয়ে তাদের সামনে থেকে সরাইয়া নিয়ে আসছে। সরাইয়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, কেউ দেখে নাই, মাঝামাঝি নিয়ে জিব্রাইল ডাকতেছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যে নবী না হইলে রে তরা হইতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না, এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, আমার নবীর জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, ভালো বিছানায় আমি নবীকে শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দিলে লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিব্রাইল আমার আপনার নবীকে বিছানার মধ্যে শুয়াইয়া মাতার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। এদিকে শয়তান সারা উহুদের মাঠে ঘুরে ঘুরে খবর পৌঁছাইয়া দিলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, শেষ, তোমরা কার জন্য আর এই ময়দানে কাজ করবা? কে শুনে রে সাহাবীদের কান্না, সাহাবীরা একজন আরেকজনের গলায় ধরে কান্দে, কার জন্য পৃথিবীতে বেঁচে থাকবে, কার ভালোবাসায় মদিনায় থাকবি, কার ভালোবাসায় তরবারি লইয়া যুদ্ধ করবি? এদিকে সারা মদিনায় খবর হয়ে গেল, পৌঁছে গেল, উলিতে গুলিতে নবী দুনিয়ায় নাই। একটা যুবক দৌড়াইয়া পাগলের মতো যায়, এতিমের মতো কান্দে, রাস্তা দিয়া ঘুরে আর ডাকে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার যুবকেরা, মদিনার মা বোনেরা গো, খবর পাইছো নিগো আল্লাহর নবী উহুদের জমিনে নাই। উহুদের ঘটনাই লেখে হানজালা নামে নবীর একজন আশেক সাহাবি বিবাহ রাত্র বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গুসুলখানায় গুসুল করতে গিয়েছে, কানে আওয়াজ আসছে নবীজি উহুদের জমিনে নাই। একটা দৌড় দিয়ে রাস্তায় গেছে, রাস্তায় গিয়ে ডান দিক বাম দিক তাকাইলো, কে খবরটা কইলো, কোনো মানুষ দেখা যায় না, কি খবর শুনলাম পুরাপুরি বুঝতে পারলাম না। হানজালা বলে আমি দেখি এই খবরের আওয়াজে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, গাছের ডালে বসে পাখিরা চোখের পানি ছেড়ে দিয়েছে। হানজালা বলে বুঝেছি আমার নবীর খবর ছাড়া এই ঘটনা ঘটবে না। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, বিবি গো, ও বিবি বিবি আমার ডাল তরবারিটা দে। বিবি বলেন আমি ভাবছি কাপড় চাবেন সাবান চাবেন ঢাল তরবারি কেন, আপনারা গুসুল করতে যাবেন, গুসুল ফরজ হয়েছে। এবার হানজালা বলেন বিবি গো খবর কি পাও নাই গো, আমার রাসূল বলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আমি থাকতে পারতেছি না রে বিবি, শরীর গুসুলটা করে খাতির জমা যাও, গুসুল করে যাও। হানজালা বলেন বিবি গো না না বাধা দিস না গো বিবি, গুসুল করবো না ঢাল তরবারিতে। ডাল তরবারি হাতে লইয়া বিবির ডাইকার সামনে আনছে, বিবি বিবি গো মনে দুঃখ নিও না গো বিবি, আমার নবী উহুদের জমিনে নাই, আমি উহুদের জমিনে দৌড় দিলাম গো বিবি, ফিরে আসতে পারবো বলে আমার মন কয় না। বিবি গো যদি ফিরে না আসি মনে দুঃখ নিও না, বিদায় দাও গো বিবি, দেখা হবে হাশরের ময়দানে। হযরতে হানজালা লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম, শহীদ হয়ে গেল উহুদের জমিনে। যেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন উহুদ পাহাড়ের নিচে, 70 জন সাহাবাকে একই বাউন্ডারির ভিতরে দাফন করে রাখছে। এখনো বাউন্ডারির পাশে আশেকের অন্তর লইয়া দাঁড়াইলে শোনা যায় গো সাহাবিরা যেন রাসূল রাসূল কইয়া কান্দে। নবীর 70 জন সাহাবা শহীদ, নবীজি নিজেও ব্যথায় ব্যথিত, লম্বা ঘটনা। অবশেষে নবীজি ডাকতেছেন, এরে সাহাবিরা শহীদদেরকে গুসুল দিস না, কাফন পরাইস না, রক্তমাখা জামাগুলো পাল্টাইস না, এই জামা সহ দাফন করে দে হাশরের ময়দানে। আমি নবী আল্লাহর আরশের কিনারে যাইয়া এই শহীদগুলো লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো, মাউত বলো আমি নবীর উম্মতের মতো, কেউ এভাবে তোমার জন্য রক্ত দিছেনি। রক্ত মাখা জামা কাপড় কিতাব লেগে শুধু রক্ত মাখা নয়, যেদিন আঘাত প্রাপ্ত হয়েছিল রক্ত ঝরতে ছিল, হাশরের ময়দানে আবার ঠিক সেই শহীদদের ক্ষত বিক্ষত থেকে এইভাবে রক্ত পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন বন্ধুগো শহীদদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম, শহীদরা বলবে না না জান্নাতে যাব না গো প্রভু, কেন যাবে না, তোমাদের রক্ত ঝরতেছে জান্নাতে যায় পরিষ্কার করো। শহীদরা বলবেন প্রভু গো যে নবীর ভালোবাসায় জীবন দিয়েছি রক্ত দিয়েছি, প্রভু গো আমরা জান্নাতে যাব, যত ফোঁটা রক্ত নবীর ভালোবাসায় ময়দানে দিয়েছি, এতগুলো নবীর উম্মত আমাদের সঙ্গে না দিলে আমরা জান্নাতে যাব না। আমার আল্লাহ অনুমতি দিবেন যাও, যতজন খুশি আমার আখেরি নবীর উম্মত ততজন জান্নাতে লইয়া প্রবেশ করো। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম, দাফন কাজ শুরু হলো। আমার নবী আদরের সাহাবীদেরকে গুসুল দেয় না, কাফন পরায় না, দাফনের কাজ শুরু হলো। এমনি সময় হানজালার বিবি শুনেছে তার স্বামী শহীদ হয়ে গেছে, দৌড়ে নবীজির সামনে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ লজ্জা হলেও বলতে হয়, না বললে হয় না, কি বলবে রে মা? হুজুর গো আমি জানি শহীদদেরকে গুসুল দেওয়া হয় না, আমার স্বামী গুসুল ফরজ ছিল, আপনি নবী দুনিয়ায় নাই খবর শুনে গো তরবারিটা লই আয়েশা জীবনটা দিয়ে দিছে, আমার স্বামীরে শুধু গোসল দিয়ে কবর দিবেন আর কাউরে গোসল দিবেন না। আমার নবী ডাকতেছে সাহাবীরা রে দেখ আমার হানজালা কই, আমার পাগল হানজালা কই রে, তালাশ করে দেখো। সমস্ত উহুদের ময়দান তালাশ করলো, হানজালাকে পাওয়া গেল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাহুদ না জানি আমার হানজালাকে বেঈমানেরা নিয়ে গেছে, লাশটাকে অপমান করতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ নবীর কোনো কষ্টই সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়া সান্ত্বনা দেয়, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু হানজালার মায়ায় কান্দে রে, হানজালাই আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে। আমার বন্ধুর পক্ষে জীবন দেওয়াটাই হলো আমি আল্লাহর পক্ষে জীবন দেওয়া, তার প্রমাণ হলো বাস্তবতাই নিয়ে আসলাম। আমার আল্লাহ খবর পাঠাইলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বন্ধুর ভালোবাসায় হানজালা জীবন দিয়েছে, এই বন্ধুর ভালোবাসার পক্ষটাই তো আমি আল্লাহর পক্ষ, আমি আল্লাহকে খুশি করার জন্যই তো বন্ধুর ভালোবাসা দিয়েছে। আমায় আল্লাহ ওই বন্ধুর ভালোবাসার ব্যক্তিত্ব হানজালার গোসলের দায়িত্ব এখন আমি আল্লাহর হয়ে গেছে। আমি হানজালাকে গোসল দেওয়ার জন্য রহমতের ফেরেশতা দিয়ে হানজালার লাশটাকে আকাশে উঠাইছি। বলুন দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত কোন মানুষের লাশ আমার আল্লাহ আকাশে উঠাইছে কিনা? কোন নবী রাসূলকেও তো আকাশে গোসল দেওয়া হয় নাই, শুধু আখেরি নবীর উম্মত, এই নবীর পক্ষ যারা নিয়ে জীবন দিয়েছে, যেটা আল্লাহর রাস্তায় জীবন হয়, এটা প্রমাণের জন্য বলছি। আল্লাহ পাক নবীর ভালোবাসায় জীবন দিয়েছে হানজালা, তার এই পথটা এই মৃত্যুটাকে আল্লাহর রাস্তায় কবুল করে আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা করেছে আকাশে। এই নবীর পক্ষটাই হলো আল্লাহর পক্ষ। আকাশে গোসল দিয়েছে, জিবরাইল খবর দিলেন, হুজুর টেনশন করবেন না, হানজালার গোসল রহমতের পানি দিয়ে রহমতের ফেরেশতারা আকাশে করাইতেছে। আমরা দেশের কোন ব্যক্তির গোসল ফেরেশতারা করাইছে এই নজির আছে কি আপনাদের এলাকায়? নবীর পক্ষে জীবন দেন আল্লাহর রাস্তায় কবুল হবে। আল্লাহ পাক গোসল করাইয়া চারজন ফেরেশতাকে দিয়ে আবার লাশ পাঠাইয়া দিলেন, নবীজির সামনে আইসা আইনা হানজালার লাশটাকে নামিয়ে দিলে রাসূল বলেন, আমি দেখতেছি গোসলের পানি এখনো ফোঁটা ফোঁটা পড়তেছে। এই পক্ষটাই হলো লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছে আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। এখন আল্লাহর রাস্তাটা বুঝতে গেলে মানতে হবে নবীর কথা। নবীর কথা মাইনা, ইসলামে ঢুকে নবীর কথা মাইনা, যুদ্ধের ময়দানে নবীর পক্ষে যারা জীবন দিয়েছে এটাই হলো আল্লাহর রাস্তায় মৃত্যু। এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা বলুন? কেন থাকবেন না? আপনার আমার নবী আজকের এই মহরমের এই ঘটনা কারবালার চাঁদে কেন হলো? আমার নবী উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে, তারপরে বাকি আলোচনা আমাদের আরো আছেন এখানে এলাকায় চট্টগ্রাম আলে বোলাবার দেশ, ওলি আল্লাহর দেশ, আপনারা বাকি ঘটনা শুনবেন। কোত্থেকে কারবালা শুরু হলো? আমার নবী মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঘুমিয়েছেন, জিব্রাইল গভীর রাত্রে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের দরুদি নবী, এমনি ঘুমিয়ে আছেন, উম্মতের নাজাতের কান্না কাঁদবেন না। আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দেয় নাই, শুধু আপনার আমার ব্যথা। ও নবীর উম্মত কেন নবীর পক্ষে যাবেন না? শুধু আপনার আমার ব্যথা বুকে লইয়া নবী দরজাটা খুলে দৌড় দিয়ে মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, নিরিবিলি নির্জন জায়গায় সেজদাই পড়ে কাঁদতেছে, প্রভু মাথা সেজদাই লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। এভাবে তিন দিন মাওলানা মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব, অনেক মাহফিল আমরা একসাথে দোস্ত। আল্লাহ আমাদের এই সুন্নিয়াতের সকল আলেম ওলামাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, নবীর পক্ষটা আল্লাহর পক্ষ, এই পক্ষটা ধরে রাখার জন্য সুন্নিয়াতের আলেম ওলামা দরকার আছে কিনা? সুন্নিয়াতের আলেম ওলামারাই শুধু এই নবীর পক্ষের আলোচনা করে, বাকি আলোচনা আমার শ্রদ্ধাভাজন ভাই আহমদ হুসাইন আল কাদরি সাহেব কিবলা দরবারে রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।